अस्मदीय परमारथ तमसूपात पद्म जगद्गुरु निद्रा प्रविष्ट विष्णुपाद शिष्यमा भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणे असंख्य कोटि दंडवत प्रणति ज्ञापन कर।
আমরা সনাতন ধর্ম সম্বন্ধে সামান্য আলোচনা কিছু করে রেখেছি, আজ তার বিস্তৃতভাবে আলোচনা করার দিন। গতকাল আমি আপনাদের কাছে নিবেদন করেছিলাম যে সনাতন ধর্ম হচ্ছে গুরুবাদী ধর্ম এবং সনাতন ধর্ম হচ্ছে বেদনিষ্ঠ ধর্ম, আজ তারই ব্যাখ্যা প্রয়োজন আছে। বেদনিষ্ঠ ধর্ম বলতে গেলে
এই যে শ্লোক, শাস্ত্রের শ্লোক, মন্ত্রাস্তে বিফলামতা, চার সম্প্রদায় এই কলিকালে আবির্ভূত, শ্রী, ব্রহ্ম, রুদ্র এবং সনক সম্প্রদায়। যদি কখনো সনাতন ধর্ম যাজন করতে হয় তাহলে এই চার সম্প্রদায়ের কোন সম্প্রদায়কে অঙ্গীকার করতে হবে, মেনে নিতে হবে, তবে সনাতন ধর্ম আলোচনা সুষ্ঠু সর্বাঙ্গ সুন্দর হবে। এই চারটি সম্প্রদায়ের কথা বলেছেন বেদনিষ্ঠ সম্প্রদায়, কিভাবে সেটা শাস্ত্রে প্রমাণ করছেন। রামানুজং শ্রী শ্রী চক্রে মধ্যাচার্যং চতুর্মুখ শ্রী বিষ্ণু স্বামীনং রুদ্র নিম্বাদিত্যং চতুর্শন, চার সম্প্রদায়ের কথা উল্লেখ করছেন। রামানুজ কে স্বীকার করলেন গুরুরূপে শ্রীজি লক্ষ্মীজি, মধ্যাচার্যং চতুর্মুখ, চতুর্মুখ ব্রহ্মা লোকপিতামহ ব্রহ্মা, তিনি মধ্যাচার্যকে তার সম্প্রদায় আচার্য প্রবর্তক আচার্য বলে স্বীকার করলেন। শ্রী বিষ্ণু স্বামীনং রুদ্র, শিব ঠাকুর তার সম্প্রদায়ের আচার্য বলে বিষ্ণুস্বামীকে স্বীকার করলেন। নিম্বাদিত্যং চতুর্শন, সনক সনন্দন সনাতন সনত কুমার এই চতুর্শন, এরা নিম্বাদিত্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন। এই চার সম্প্রদায় সমগ্র জগতে সনাতন ধর্ম প্রচার করেছেন, সনাতন বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম প্রচার করেছেন। আমরা যদি শ্রী ভগবানের সাধন ভজন করতে চাই, উপাসনা করতে চাই, এই চার সম্প্রদায়ের যে কোনো এক সম্প্রদায়কে অঙ্গীকার করতে হবে, মূল বলে মেনে নিতে হবে, তা না হলে সাধন ভজন হবে না, ঈশ্বর প্রাপ্তি হবে না, এ কথা লেখা আছে। ব্রহ্মবিদ্যা আসছে কোথা থেকে? স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে আসছে, তার থেকেই তিনি উপদেশ করেছেন চতুর্মুখ ব্রহ্মাকে। ব্রহ্মা নারদ ঋষিকে উপদেশ করেছেন, নারদ ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে উপদেশ করেছেন, ঠিক এইভাবে সেই ব্রহ্মবিদ্যা জগতে প্রচারিত হয়েছে। ব্রহ্মা দেবানাং প্রথম সম্ভভুব বিশ্বস্য কর্তা ভুবনস্য গোপ্তা সব্রহ্ম বিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠাম অথর্বায় জ্যেষ্ঠ পুত্রায় প্রাহ। অথর্বণকে তিনি প্রথম উপদেশ করলেন সেই ব্রহ্মবিদ্যা, পরপর এইভাবেই আসছে, সেই সনাতন ধর্মতত্ত্বে জগতে প্রচারিত হয়েছে। এই ধর্মতত্ত্ব কথা গীতার মধ্যেও আমরা পাই। আপনারা গীতা আলোচনা করেন, গীতার মধ্যেও এই কথাটা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। যেখানে কৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, আমি তোমাকে যে সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করছি, এই সনাতন ধর্মতত্ত্ব পূর্বে আমি বিবস্বানকে বলেছিলাম, সূর্যদেবকে বলেছিলাম, ইমং বিবস্বতে যোগং প্রপ্তবাম অহমব্বয়ম। বিবস্বান মনবে প্রাহ, আমি বিবস্বানকে বলেছি, তিনি মনুকে বলেছেন, মনু রিক্সা কবে ব্রবীত, মনু ইক্ষাকু রাজাকে বলেছিলেন। ঠিক এইভাবে এই সনাতন ধর্মতত্ত্ব জগতে প্রচারিত হয়েছে। কথাটা শুনে অর্জুন তো বোকালোকের ভান করছেন, অজ্ঞ অতাত্ত্বিক জনের ভান করছেন তিনি। তিনি বললেন, ঠাকুর এটা কি করে হতে পারে, তুমি তো সেই দিন জন্মগ্রহণ করলে, আর সূর্যদেব কতকাল ধরে আছেন তিনি, তো তুমি সূর্যদেবকে উপদেশ করেছো, এই কথা কি করে মানব, বিশ্বাস করব কি করে। যে প্রশ্ন আমাদের মধ্যে উকি ঝুঁকি মারে, যে সন্দেহ আমাদের মধ্যে আসে, সেই কথা অর্জুন প্রশ্ন করে বসলেন। অপরং ভবতু জন্ম পরং জন্ম বিবর্ষত কথম এতদ বিজানিয়াং তমাদৌ প্রত্যবানীতি। এটা কি করে মানব, বিবস্বান সূর্যদেব কতকাল ধরে আছেন, আর তুমি সেদিন জন্মগ্রহণ করলে, তো তুমি সূর্যদেবকে উপদেশ করেছো, বিশ্বাস করব কি করে। এই প্রশ্নের উত্তর কৃষ্ণ দিয়েছেন গীতায়, বহুনি মে ব্যতীতানি জনমানি তবচার্জুন তন্নহং বেদ সর্বাণী নত্তং বেত্থ পরন্তপ। হে অর্জুন, সনাতন ধর্ম সংরক্ষণের জন্য তুমি আমি এই জগতে বহুবার এসেছি, আমার সঙ্গে তুমি এসেছো। নর নারায়ণ, নারায়ণ সেখানে কৃষ্ণ, আর নর হলেন অর্জুন, সখা অর্জুন, আমার লীলাপুষ্টির জন্য তুমি আমার সঙ্গে এসেছো, বহুবার এসেছো, বহুবার আমরা এসেছি গেছি। হে পরন্তপ, তুমি সব কথা মনে রাখতে পারোনি, আমার কিন্তু সব মনে আছে। এই যে কথাগুলো, এর ভিতরেই আমাদের ব্রহ্মবিদ্যার যে ইতিহাস, শ্রৌত পন্থা, শ্রৌতবাণী কিভাবে এ জগতে এসেছে তার একটা ইতিহাস রয়েছে। সুতরাং এটা চট করে একটা আকাশ থেকে ঢিপ করে পড়েছে এমন জিনিস নয়। সনাতন ধর্মতত্ত্ব এইভাবে জগতে প্রচারিত হয়েছে, স্বয়ং ভগবান সেটা প্রচার করেছেন। শ্রীমদ ভাগবত কথা আলোচনা করতে গেলে সেইটাই আসে। আমি আগেই আপনাদের কাছে নিবেদন করেছি যে ভাগবত ধর্ম যা, সনাতন ধর্ম তাই, আত্মধর্ম তাই, নিত্য ধর্ম তাই, একই কথা। ভাগবতের যে ইতিহাস এটাও এইভাবেই বিবৃত হয়েছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে ভাগবত বর্ণনা করেছেন তার পূর্ব ইতিহাস ওই একই, সেখানেও নারায়ণ কৃষ্ণ সেখানে উপদেশ করেছেন চতুর্মুখ ব্রহ্মাকে, চতুশ্লোকী ভাগবত সিনপসিস। ব্রহ্মা নারদ ঋষিকে উপদেশ করেছেন সেই চতুশ্লোকী ভাগবত, আর কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন অত্যন্ত বিষণ্ণ বদনে তার সন্ন্যাপ্রাস বদরিকাশ্রমে বসেছিলেন, তখন গুরু নারদ ঋষি এসে তাকে সেই চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন। এইভাবে তত্ত্বদর্শন জগতে প্রচারিত হয়েছে। সুতরাং এর পিছনে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা ছেলে খেলা কথা নয়। ভগবানের শ্রীমুখ থেকে এসব কথাগুলো এসেছে। আমরা যদি চৈতন্য উপনিষদ দেখি, তার ভিতরেও ঠিক এই জাতীয় কথা আছে। সেখানে ব্রহ্মা তার পুত্র পিপ্পলাদকে এই সনাতন ধর্মতত্ত্ব ব্যাখ্যা করছেন, অথবা পিপ্পলাদ সমিত পানির ভগবন্তম, ভগবান কলু পাপাচ্ছন্না প্রজা কথং মুচ্চেরণ নীতি। পিপ্পলাদ জিজ্ঞাসা করছেন ব্রহ্মাকে, প্রভু কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে, আমায় দয়া করে বলুন। তখন ব্রহ্মা বলছেন, রহস্যমতে বদিষ্যামি নবদ্বীপে জাহ্নবীতীরে নবদ্বীপে গোলকাক্ষ ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ সত্যরূপ ভক্তি লোকে কাশ্যতিথি তদেতে শ্লোকা ভবন্তি। ওই ইতিহাস টেনে নিয়ে আসছেন, কে কোথা থেকে কিভাবে আসছেন। স্বয়ংরূপ কৃষ্ণচন্দ্র তিনি গৌরাঙ্গ মূর্তিতে নবদ্বীপে আবির্ভূত হচ্ছেন, তিনি জগৎ উদ্ধার করবেন, নাম প্রেম প্রচার করবেন, আপামর জনগণকে প্রেম দান করবেন। কথা লেখা আছে, ইতিহাসটা তো ওইভাবেই এসেছে। গুরুনিষ্ঠ ধর্ম ওটা পাই কোথা থেকে, সদ্গুরুর কাছ থেকে পাওয়া যায়, ওটা এই ইতিহাস, এই ব্রহ্মবিদ্যার ইতিহাস সদ্গুরুর শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে, অন্য কোথাও এই ইতিহাস পাওয়া যায় না। তার ভিতরে শক্তি আছে, মন্ত্র তার ভিতরে শক্তি প্রয়োজন। বাজারে বহু মন্ত্রের বই আছে, সাঁওতালি বশীকরণ তন্ত্র, কামাখ্যা তন্ত্র, বহু সাপের বিষ ঝাড়ানো মন্ত্র, ভূত প্রেত পিশাচ ডাকিনী শাখিনী ইত্যাদি ঝড়াবার মন্ত্র বহু বই বাজারে পাওয়া যায়। সেই বইটা নিয়ে এসে পড়লে, মন্ত্র মুখস্থ করলে, মন্ত্র বললে কোনো ফল হবে না। সেই মন্ত্র যার সাধনা আছে, সেই মন্ত্রতে যার সিদ্ধি হয়েছে, তার কাছ থেকে মন্ত্র নিলে পরে মন্ত্রতে ফল হবে। ঠিক সেইভাবে মন্ত্রের স্বরূপ রয়েছে, রূপ রয়েছে, আকার রয়েছে। বৈদিক মন্ত্রের প্রত্যেকটি মন্ত্র রূপবান, আকার আকারবান। সেই মন্ত্র সাধনা করলে, জপ করলে সেই মন্ত্র মূর্তিমতী হয়ে সাধক সাধিয়াকে দর্শন নেন এবং তার কার্যোদ্ধার করেন। সুতরাং সবটাই বাস্তব, এগুলো মিথ্যা নয়। সাধন ভজনে যারা আমরা চালাকি চাতুরি করব, তাদের কাছে মন্ত্র সেখানে রূপ নিচ্ছেন না, বাস্তবতা প্রদর্শন করছেন না, সেই শিক্ষা রয়েছে। বেদনিষ্ঠ ধর্ম মানে বৈদিক সনাতন ধর্ম। আমাদের পূর্বপূর্ব আচার্যগণ মুনি ঋষিগণ সেই বৈদিক ধর্মই গ্রহণ করে তারা প্রচার করেছেন এই জগতে। ভগবান কেমন, কালকে সামান্য একটু আলোচনা করে রেখেছি। ভগবদ ভজন, ঈশ্বর উপাসনা আমাদের প্রয়োজন। সেই ভগবান কেমন, কাল আলোচনা করেছি যে তিনি নিরাকার, তিনি নির্বিশেষ, তিনি নির্গুণ, তিনি নিঃশক্তিক। এই সব কথাগুলো আজ আমাদের ভিতরে খুব বেশি প্রিভেল করছে, আমরা লুফে নিচ্ছি এই নেগেটিভ আইডিয়াটাকে। কিন্তু এর অর্থ কি? এই যে নিরাকার নির্বিশেষ নির্গুণ নিঃশক্তিক কথাগুলো বলা হয়েছে, এর অর্থটা কি? বৈদিক মতবাদে চলে যেতে হবে। বেদ এ নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন, শ্রুতি উপনিষদ এ নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন, এই যে নেগেটিভিটি। আজ আমাদের এমনই নাস্তিক ভাব প্রবণতা, আমরা সব জিনিসটাকে অস্বীকার করতে শিখেছি এবং মনে করি যে এর ভিতরে বোধ হয় আমাদের কিছু বাহাদুরি আছে। আমি যদি ভগবানকে না মানি, মেনে তো বসে আছি হাজারবার, তথাপি তর্কের খাতিরে ভগবান টগবান নাই, মানি না মশায়, আর যখনই বিপদে পড়ি তখনই জ্যোতিষীর কাছে ছুটে যাই। দেখুন তো মশাই, আমি ইলেকশনে দাঁড়াবো, আমি মন্ত্রী, আমার মন্ত্রিত্ব থাকবে কিনা, দশজন জ্যোতিষীর কাছে আমি যাই। তাহলে ভিতরে ভিতরে মানি, বাইরে লোককে দেখাই আমি ওসব মানি টেনি না মশাই। ব্যাপারটা কি, ভগবান যদি নিরাকার হবেন তাহলে জগতে এই আকার কোথা থেকে এলো? পাশ্চাত্য দুনিয়া নাস্তিক্যবাদ শিক্ষা দিয়েছেন, আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড, শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়েছে, একটা থিওরি এসেছে, নাস্তিকগণের থিওরি এটা, কিন্তু প্রমাণিত নয়। শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি, যিনি স্রষ্টা তার সমস্ত শক্তি আছে, সৃজনী শক্তি আছে, ক্ষমতা আছে, তাই তিনি এই অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন। তাই দেখতে পাচ্ছি এখানে বৃক্ষ তৃণগুল্ম লতা পশু পাখি মনুষ্য গোষ্ঠী, সেই মানুষের ভিতরে স্নেহ মায়া মমতা ইত্যাদি দেখতে পাচ্ছি। সেই ভগবানকে বলবো নিরাকার, তার কোনো আকার নেই বলতে লজ্জা হওয়া উচিত। আমরা যদি বলি সন্তান হয়ে আমার পিতামাতা নিরাকার, পিতামাতা খুশি হবেন তো? পিতামাতা আমাদের উপর স্নেহাশীর্বাদ বর্ষণ করবেন তো? কখনোই না। ঠিক এইভাবে যুক্তি দিয়ে শাস্ত্রে বুঝানো হয়েছে, ভগবান যদি সাইফার হন, ভগবান যদি সাংখ্যের পুরুষ হন, নিষ্ক্রিয় পুরুষ হন, তাহলে জগৎ সৃষ্টির সম্ভাবনা ছিল না। তার ক্ষমতা আছে, সৃজনী শক্তি আছে, তাই সৃষ্টি করেছেন। সুতরাং শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি। শূন্যবাদ মানে নাস্তিক্যবাদ, নিহিলিজম। এই নিহিলিজম, প্যান্থিজম, মায়াবাদ একই কথা। আচার্য শঙ্কর, শঙ্করাচার্য, তিনি এই নাস্তিক্যবাদ বাদের উপরে বেশ করে তার মায়াবাদ নির্বিশেষবাদ প্রচার করেছেন। বুদ্ধের শূন্যবাদের উপর কিছু সুগার কোটিং করে তিনি ব্রহ্মবাদ প্রচার করেছেন। সেই শ্লোকই কালকে উচ্চারণ করেছিলাম, আজ আবার বলি, মায়াবাদম অসৎশাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধম উচ্যতে ময়ৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণমূর্তিনা। হে দেবী পার্বতী, আমি কলিকালে ব্রাহ্মণের গৃহে গিয়ে জন্মগ্রহণ করব, মায়াবাদ রূপ অসৎশাস্ত্র প্রচার করব, সেটা হলো প্রচ্ছন্ন বৌদ্ধবাদ, ভগবানের আদেশ, তাই আমাকে এটা করতে হচ্ছে। ভগবান আদেশ করেছেন, সাগমী কল্পিত স্তঞ্চ জনান মদ বিমুখান কুরু মঞ্চ গোপয় জেন সৎ সৃষ্টি রেশ উত্তরোত্তরা। হে শঙ্কর, হে শিব, তুমি শ্রুতির অপব্যাখ্যা দাও, মায়াবাদ রূপ অসৎশাস্ত্র প্রচার করো, তুমি আমার ভক্তের পদ রোধ করছে অসুর নাস্তিকগণ, তাদিওকে ঠিক চলতে দাও, এদের ভুলিয়ে দাও। অসুর মোহন লীলা প্রকাশ করেছেন এখানে ভগবান আচার্য শঙ্করের দ্বারা। সুতরাং শঙ্করাচার্যের সমালোচনা হচ্ছে না, সেই জন্যই চৈতন্য চরিতামৃতের ভিতরে লাইন আমরা দেখতে পাই, আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। কিন্তু এই মতবাদ যারা নেবেন তারা কোন দলে পড়ছেন? তারা নাস্তিক্যবাদের ধূর বহনকারী। সেই কথাই তো শাস্ত্রে বলা হলো, আস্তিক আর নাস্তিক কি জগতে সমান সম্মান পাবেন? কখনোই নয়। নাস্তিক যারা, তারা ভগবৎ বিরোধী এলিমেন্ট, আর আস্তিক যারা তারা হচ্ছেন ভগবানকে মেনে নিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি অর্পণ করছেন। এই তো দুটো ভাগ রয়েছে গীতার মধ্যে, বাক্য পরিস্ফুট ভাগবতের মধ্যেও সেই একই রকম শ্লোক আছে। দৌ ভূত সর্ব লোকেস্মিন দৈব আসুর এব চ বিষ্ণু ভক্ত ভবেৎ দৈব আসুরস্তত বিপর্যয়। এই জগতে দুই শ্রেণীর মানুষ আছে কৃষ্ণ অর্জুনকে বলছেন, এক হলো দৈবী ভাবাপন্ন, এক হলো আসুরিক চিন্তা বিশিষ্ট। যারা ভগবানের আনুগত্য স্বীকার করছেন তারা হলেন দৈবী ভাবাপন্ন, আর যারা ভগবানের আনুগত্য অস্বীকার করছেন তারা হলো নাস্তিক আসুরিক ভাবাপন্ন। বলে দিচ্ছেন গীতার ষোড়শ অধ্যায় আলোচনা করুন, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, তার ভিতরে কৃষ্ণ নিজেই নাস্তিকগণের চার তালিকা দিয়ে যাচ্ছেন। হে অর্জুন শোনো, কত প্রকার নাস্তিক আছে শোনো। প্রথমেই বলছেন অসত্যম অপ্রতিষ্ঠন্তি জগদাহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্নত কাম হৈতুকম। অনেকগুলো এ ঢুকিয়ে দিলেন এর মধ্যে। অসত্যম অপ্রতিষ্ঠন্তি, ব্রহ্ম সত্য জগন মিথ্যা থিওরি নিয়ে এলেন, যা নিয়ে আজ দুনিয়া ডামাডোল। ব্রহ্ম যদি সত্য হন তাহলে জগৎ সত্য, জগৎ অনিত্য, কিন্তু ব্রহ্ম যদি সত্য তাহলে জগৎ সত্য, আর ব্রহ্ম যদি মিথ্যা তাহলে জগৎ মিথ্যা। জগদাহুর অনিশ্বরম, আর এক প্রকার নাস্তিক আছে জানো অর্জুন, তারা ভগবান ভগবান কেউ মানে না। এই জগৎ বিশ্বের যে একজন মূল মালিক আছেন, কন্ট্রোলার আছেন, নিয়ামক আছেন, তারা মানে না। ভগবান ভগবান ঈশ্বর টিশ্বর মানি না মশাই। জগদাহুর অনিশ্বরম এই এক নাস্তিক। অপরস্পর সম্ভূতম আর এক নাস্তিক, তিনি বলছেন কে ভগবান ভগবান সৃষ্টি করেছে এসব জগৎ। অপরস্পর সম্ভূতম, অ্যাটমস মলিকিউলস থিওরি বলছেন, কণাদের বৈশেষিক দর্শন নাস্তিক দর্শন। অনুপরমাণু সংঘাতে এই বিশ্ব সৃষ্টি হয়েছে বলছেন একজন, আর একজন বলছেন প্রকৃতিবাদী, তিনি বলছেন এই প্রকৃতি থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। কিমন্নত কাম হৈতুকম, আরেকজন বলছেন ভগবান ভগবান মানতে পারি, একজন আছেন আমাদের উপরওয়ালা, কিন্তু তিনি আমাদের কল্যাণের জন্য জগৎ সৃষ্টি করেননি, তিনি তার কামনা বাসনা চরিতার্থ করবার জন্যই সৃষ্টি করেছেন জগৎ। এইসব নাস্তিকের তালিকা দিয়ে গেছেন ভগবান কৃষ্ণ গীতার মধ্যে। এরকম বহু নাস্তিকের তালিকা রয়েছে, সবগুলো খণ্ডিত হয়েছে সনাতন শাস্ত্রে একটা একটা করে। প্রকৃতিবাদী প্রকৃতিবাদ খণ্ডন করেছেন গীতার শ্লোকের মধ্যেই আছে। আপনারা গীতা আলোচনা করেন, খুব বেশি আলোচনা করবার আমার প্রয়োজন নেই, আমি মাত্র দিগদর্শন করব দুটি একটি শ্লোক, যেখানে কৃষ্ণ বলছেন অর্জুনকে, মায়া উদ্ধক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। অর্জুন, আমার অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি করতে পারে, আমি যদি তার শক্তি হরণ করি পারে না কিছু করতে। শক্তি আমাকে বাদ দিয়ে নয়, সে যখনই আমাকে বাদ দিয়ে কিছু করতে চায় তখনই সে ফেল করে সবটা। আমার অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি করে, তাহলে আন্ডার মাই গাইডেন্স কতটা বলা আছে সেখানে তো কই, প্রকৃতিবাদীর কথা থাকলো না। প্রকৃতি জগৎ সৃষ্টি করছে, সেখানে পুরুষের কোন পরম পুরুষের কোন হাত নাই এ কথা তো বলা চলল না। ঠিক এই জাতীয় কথা আরো পরিষ্কার ভাবে বুঝানো হয়েছে গীতার মধ্যে, যেখানে বলছেন মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত সর্বভূতেষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজ প্রদপিতা। এর মানে কেউ অন্যরকম করতে পারবেন? ভগবান স্রষ্টা। শক্তি ক্ষুব্ধ হয় ভগবানেরই ঈক্ষণে, সেই ঈক্ষণ শব্দ ব্যবহার করা হয়েছে, ডাইরেক্ট সম্পর্ক নয় ইনডাইরেক্ট, সেই জন্য ঈক্ষণ শব্দ ব্যবহার হল। তাহলে প্রকৃতিবাদী যাবেন কোথায়? প্রকৃতিবাদী বলছেন যে প্রকৃতি জগৎ সৃষ্টি করেছে। জিজ্ঞাসা করা হলো তোমার প্রকৃতি কি উড়া কি অনুড়া, বিবাহিতা কি অবিবাহিতা, প্রকৃতিবাদীগণ বলে ফেললেন যে আমার প্রকৃতি অনুড়া। বাহ, বেশ ভালো কথা। তা অনুড়া কন্যা সন্তান প্রসব করবেন কি করে? অনুড়া কন্যা যদি সন্তান প্রসব করেন তার কি সম্মান থাকে, না তার গর্ভজাত সন্তানের সম্মান থাকে? শাস্ত্রে যুক্তি দিয়ে বুঝানো হয়েছে, পত্যভাবে কুমারিনাং সন্ততির যদি দৃশ্যতে তেষাং মতে প্রশংসারহা সমাজে সা বিবর্জিতা। পতি অভাবে কুমারিনাং, স্বামী নাই, বিবাহ হয়নি, কিন্তু তার ছেলে হয়েছে, একথা যদি কেউ বলে সন্ততির যদি দৃশ্যতে তেষাং মতে প্রশংসারহা, কার মতে? সেই প্রকৃতিবাদীর মতে। এটা খুব একটা বড় কথা একটা। সমাজে সা কন্যা বিবর্জিতা, সমাজে সসন্তানও বিবর্জিত, যুক্তি দিয়ে শাস্ত্রে খণ্ডন করা হলো ওটা, যেদিক দিয়েই যান না কেন। সমস্ত জিনিসগুলোই সনাতন শাস্ত্রে রেকর্ড করা হয়েছে, খণ্ডন করা হয়েছে। নাস্তিকগণের গতি বলছেন ভগবান এই ষোড়শ অধ্যায়েতেই আছে। যারা বলছে আমি ভগবান, ঈশ্বরোহম অহং ভোগী সিদ্ধোহং বলবান সুখী কন্যস্তি সদৃশ মায়া, বলছেন সব আমার মতো কে আছে এমন জ্ঞানী গুণী, এই অহংকার। ভগবানের আসন দখল করতে যাচ্ছেন অ্যানার্কিস্ট হয়ে, রাজদ্রোহী রাষ্ট্রদ্রোহী। যারা বলছেন আমি ভগবান তারা তো রাজদ্রোহী সব, রাষ্ট্রদ্রোহী সব, অ্যানার্কিস্ট। তাদের ইন্টার্ন করে রাখা হয়, এই হলো তাদের পানিশমেন্ট। আর সত্যই ভগবানের রাজ্যেতে তারা ইন্টার্ন হয়ে থাকেন। স্থানটা কোথায় জানেন? প্রকৃতির পরপারে বটে, বিরজার পরপারে সে স্থান, কিন্তু চিরকাল সেখানে নজরবন্দি হয়ে সেখানে অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা রোগীর মতো সেখানে পড়ে থাকেন তারা। সেই স্থানটা হলো, তারও একটা নাম ব্রহ্মলোক বা সিদ্ধলোক বলে। শাস্ত্রের শ্লোক রয়েছে, সিদ্ধলোকস্তু তমসব পারে যত্র বসন্তিহি সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যাশ্চ হরিণা হতা। ভগবানের হাতে যেসব দৈত্য অসুর দানব মরে তাদের ওইখানে গতি হয়, সব অ্যানার্কিস্টের দল তো, ওইখানে গিয়ে ঘুম পাড়ানি ঔষধ দিয়ে তাদের ঘুম পাড়িয়ে রাখা হয়, কোনোদিন আর তাদের জ্ঞান হয় না। এটা কি খুব ভালো অবস্থা? আমি ব্রহ্ম হব না ব্রহ্মের সেবা করব, আমি চিনি হব না চিনি খাব চিনির আস্বাদন করব, সেবা সুখ আস্বাদনের বিষয় শাস্ত্র বলছেন। আমি যদি ব্রহ্ম হয়ে গেলাম, তা ব্রহ্ম না হয়ে যদি আমি বিষ্ঠাই হয়ে যাই, ক্ষতি কি আছে? আমার তো অনুভব নেই। যেখানে অনুভূতির কোনো বালাই নেই, অজ্ঞান অবস্থা, সেখানে আমি ব্রহ্মই হই, মানুষই হই, আর জন্তু জানোয়ারই হই, ইট ইজ অল দি সেম। সেই কথা বিচার করেছেন যারা ভগবতে বিরোধী এলিমেন্ট, যারা যে কোনো ভাবেই ভগবানের পরে দোষারোপ করছেন, তাদের গতি কোথায়? তানহং দিশত ক্রুরান সংসারে সুনরাধমান ক্ষিপামি অশুভান আসুরিষু এব জনিষু আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয় তত জানতি অধমাং গতি। শ্রেষ্ঠ জন্ম ভগবান দিয়েছিলেন, সাধন ভজন উপযোগী এই জীবন এই শরীর, নরতনু ভজনের মূল। সদ্ব্যবহার করার কথা লেখা আছে শাস্ত্রে, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে। 84 লক্ষ জন্মের পরে নাকি মনুষ্য জন্ম পেয়েছি আমি, খেলায় খেলায় নষ্ট করলে এটা হবে না, এর সদ্ব্যবহার করতে হবে, সেই কথা শাস্ত্রে লেখা আছে। তুরুণং যতে ত সময় নষ্ট করো না, যখনই তুমি বুঝতে পারছো যে তোমার সাধন ভজন প্রয়োজন, নীতি আদর্শ সংরক্ষণের প্রয়োজন, তখনই তুমি অগ্রসর হও। কেন? পিছনে আছে মৃত্যু, কখন কেশাকর্ষণ করবে জানতেও পারবে না, কখন সর্প এসে, ক্ষুধিত সর্প কখন এসে মুশিক আক্রমণের ন্যায় আক্রমণ করবে বুঝতে পারবে না কখনো। তাই সময় থাকিতে ভাই, হরির হরি ভজ হো ভাই, সময় থাকতে থাকতে। সময় কি আমাদের আছে? সময় কি আমাকে কেউ দেবে এ সংসারে? কেউ দেয়? কেউ দেবে না, আমাকেই সময় করে নিতে হবে। সংসারের চিত্র যা দেখতে পাচ্ছি তাতে তোর হাড় খাবো, মাছ খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, এই সংসারে তো বাস করি আমরা। স্বার্থপর দুনিয়া, আমাকে কেউ সময় দেয় না, দেবে না। রুটিনটা আমাকেই তৈরি করতে হয় এবং সেই রুটিন লাইফ আমাকে ফলো করতে হবে, এই তো শাস্ত্রের নির্দেশ। সময় তো নাই। বৃদ্ধ বৃদ্ধা বর্তমানে বলছেন, সন্তানদের ওরে এখন সংসারে ভোগ সুখ কর, বুড়াবুড়ি হলে তখন একটু ভগবানের নাম কেষ্ট বিষ্টুর নাম করিস। ইললজিক্যাল কথা, অতাত্ত্বিক জনোচিত উক্তি, এটা তো কোথাও লেখা হয়নি শাস্ত্রে। শাস্ত্রে কি লেখা হয়েছে এর উল্টো কথা দেখতে পাই। কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, কুমার কাল থেকেই, কুমারী কাল থেকেই এই সনাতন ধর্ম তুমি আচরণ করো, অভ্যাস করো। আ বাল্যাত হরিং ভজ, এ কথা লেখা আছে। তাহলে কেন উল্টো পাল্টা আমরা বলছি? শাস্ত্র যা বলছেন সেটা আমরা মেনে নিতে পাচ্ছি না কেন? শাস্ত্র বলছেন তো আবাল্যা থরিং ভজ, কৌমার আচরিত প্রাজ্ঞ, বুদ্ধিমান মনুষ্য, ছেলেবেলা থেকেই, বচপন থেকে, বাচ্চাকাল থেকে, বাল্যকাল থেকেই তারা নীতি আদর্শ শিক্ষা লাভ করুক, ভগবানকে ভালোবাসতে শিখুক। মেনে নিতে পাচ্ছি না তো? এসব কথাগুলো আমাদের সনাতন ধর্মতত্ত্বের ভিতরে পরিষ্কারভাবে বুঝানো হয়েছে। আমরা ভগবানকে কি সাইফার মনে করব? সাংখ্যের নিষ্ক্রিয় পুরুষ তা নয়, তিনি সর্বশক্তিমান, তিনি ভক্তবৎসল, তিনি আশ্রিত জনপালক, তিনি বাঞ্ছাকল্পতরু, একথা কালকে বলেছি। কিন্তু কিভাবে তিনি কি ভক্তের অন্তর বুঝতে পারেন না? তিনি কি অন্তরদর্শী নন? তিনি কি ভক্তের দুঃখে দুঃখী নন, ভক্তের সুখে সুখী নন? তিনি কি ইটকাট পাথর, জড়বস্তু কিছু সেই ভগবান? তা তো নয়, তিনি তো ভক্তের দুঃখ কষ্ট সবই দেখছেন, তার ব্যবস্থা নিচ্ছেন, সবকিছু করছেন। শুধু দোষটা তারপরে দেই কেন? আমার সাধনার যে বল সে সম্বন্ধে তো কই বিচার করছি না, সম্বল নিয়ে, সম্বলটা নিয়ে তো বিচার করা উচিত। ডাকার মতো ডাকতে জানলে হয়, মরার মতো মরতে জানলে হয়, তা কথাগুলোর তো ব্যাখ্যা প্রয়োজন আছে। ডাকার মতো ডাকতে হবে, ফুল সারেন্ডার সেখানে কথা আছে, পূর্ণ শরণাগতি, পূর্ণ আত্মসমর্পণের কথা আছে। আমি আমার জন্য কিছুটা রেখে দিলাম আর ভগবানকে কিছু পার্ট দিলাম, অংশ হবে না, ভগবান সেখান থেকে বহু দূরে আছেন। পূর্ণ আত্মসমর্পণ না হলে কিছু তো হচ্ছে না, সেই শিক্ষাই তো গীতায় আমরা প্রথম পাচ্ছি। কৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো এই যে কৌরবরা তারা দাঁড়িয়ে আছে সামনে, এরা সব আততাই, তুমি যদি এদের বধ করো তোমার কোনো পাপ হবে না। অর্জুন কি বলছেন? আমি পারবো না ওটা। কেন? আমার সব বড় বড় আত্মীয় সব এখানে দাঁড়িয়ে আছেন সামনে। শল্যা সম্বন্ধিনস্তথা এতান্নম হন্তুম ইচ্ছামি ক্রতোপি মধুসূদন। আমার দরকার নাই, রুধির লিপ্ত রাজ্যের প্রয়োজন নাই। জড়জগতের যে নীতি সেই নীতি কথা তিনি বলছেন, কিন্তু জড়জগতের যে প্রাকৃত নীতি আর অপ্রাকৃত নীতি দুটোই আকাশ পাতাল তফাত। অর্জুনকে বলছেন, দেখো যারা দাঁড়িয়ে আছে তুমি মনে করছো আত্মীয় স্বজন, কিন্তু এরা তো স্বজনাক্ষ দস্যু, স্বজন আখ্যা এরা দস্যু, এরা দস্যুবৃত্তি করেছে। এবং আততায়ী কেন বলছি, মহাভারতের ভিতরে তিনি যুক্তি দিয়েই বুঝিয়েছেন ছয় রকমের আততায়ী আছে। অগ্নিদোগরদশ্চৈব শস্ত্র পানির ধনাপহ ক্ষেত্র দ্বারাপহারী চ ষড়েতে আততায়ীন। এই ছয় রকম আততায়ী যারা লোকের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে বেড়াচ্ছে, গরদশ্চৈব বিষব প্রয়োগ করে লোকগুলোকে মারছে, শস্ত্র পানি উদ্যত খড়গ নিয়ে মানুষকে কুচিয়ে দিচ্ছে, ধনাপহ তার ধন অপহরণ করছে, ক্ষেত্র জমি চুরি করছে, এক কোদাল কোদাল কেটে কেটেই হোক ক্ষেতের আল কেটে, আর না হয়তো মিথ্যা মামলা মকদ্দমা করে জমি জমা চুরি করছে যারা, আর দ্বারাপহারি স্ত্রী ধন চুরি করছে যারা, এই ছয় দোষে দুষ্ট এই কৌরবরা। কৃষ্ণ বলছেন, তুমি এদের বধ করো, কোনো পাপ হবে না তোমার অর্জুন। শাস্ত্রের প্রমাণও দিয়ে দিচ্ছেন কৃষ্ণ, অততায়ীনম আয়ান্তম হন্যা দেব বিচারায়ন না অততায়ী বধে দোষ হন্তুর্ভবতি ভারত। আততায়ীকে যদি তুমি বধ করো তোমার কোনো পাপ হবে না। অর্জুন চুপ করে আছেন, কি করব প্রভু আমি বুঝে উঠতে পারছি না, ভালো মন্দ বিচার আমি হারিয়ে ফেলেছি, তুমি বলে দাও। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা যশ্রেয়সেন নিশ্চিতং ব্রহীতন মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্ন। ভালো মন্দ বিচার আমি করতে পারছি না, আমি ভালো মন্দ বিচার হারিয়ে তোমার কাছেই আমার কল্যাণ বিষয়ে প্রশ্ন রাখছি। যশ্রেয় সেইটি নিশ্চয় করে তুমি আমাকে বলো, আমি তোমার শিষ্যত্ব স্বীকার করলাম। মুখে বললেই হবে শিষ্যত্ব স্বীকার করলাম? মুখে বললে হবে না, ওটা প্রমাণ করতে হবে। তখন তিনি বলছেন, সাধি মান শিষ্য মানে যিনি গুরুর আজ্ঞা অবিচারে পালন করেন, গুরুর আজ্ঞা ঝবিচারণীয়া এই বিচার নিয়ে যিনি গুরু আজ্ঞা পালন করছেন, তাত্ত্বিক গুরু সদ্গুরুর আজ্ঞা পালন করছেন তাকে বলে শিষ্য। তাই বলছেন, আমাকে শাসন করুন আপনি, আমি শাসন গ্রহণ করব। ও মুখে মুখে বললে হবে, তুমি দেখাও, কাজে দেখাও। ত্বং প্রপন্ন, তোমাকে প্রপত্তি স্বীকার করছি, আমার আমিত্ব রাখছি না, আমার বাহাদুরি কিছু রাখলাম না, সব তোমায় দিয়ে দিলাম। এই কথা বলবার পর উপদেশ এসেছে আত্মতত্ত্বের কথায়, এই এর পর থেকে আরম্ভ হচ্ছে উপদেশ আসছে। তো উপদেশ পেতে গেলে কিছু তো অধিকার দরকার, ছাত্র ছাত্রী বা শিষ্য শিষ্যার কিছু অধিকার প্রয়োজন আছে। সেই অধিকারটা কি? আপনারা গীতা আলোচনা করছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানীনহ তত্ত্বদর্শিনহ। তত্ত্বদর্শী সদ্গুরু যখন শিষ্যের ভিতরে অনুগত জনগণের ভিতরে যখন এই তিনটি লক্ষণ দেখবেন তখন তার প্রশ্নের উত্তর দিতে পারেন, তার আগে নয়। তিনটি লক্ষণ কি? প্রণিপাত, আমি জানি না, বুঝি না, প্রভু আমায় জানিয়ে দেন, বুঝিয়ে দেন, হাম্বল ওবিসিয়েন্স। পরিপ্রশ্ন, জানবার বুঝবার আগ্রহ নিয়ে যে প্রশ্ন, সেখানে কোনো বিদ্যাবুদ্ধি পরীক্ষার জন্য নয়, আমি জানব, শিখব, বুঝব, সেই জন্য পরিপ্রশ্ন। তার ভিতরে তার্কিক মনোভাব নেই, শুধু তত্ত্ব জিজ্ঞাসা। তৃতীয় অধিকার, সেবয়া, সার্ভিং টেম্পারামেন্ট দরকার। এই তিনটে লক্ষণ যদি সদগুরু দেখতে পান তখন তিনি ছাত্রের কি শিষ্যের কোন প্রশ্নের উত্তর দিতে পারেন। তাহলে প্রশ্ন করলেই তো প্রশ্নের উত্তর পাওয়া যায় না? প্রশ্নের উত্তর যেভাবে পাওয়া যায় সেই ভাবটি আমাকে দেখাতে হবে, রাখতে হবে। এ থিওরি তো শাস্ত্রে বলা হয়েছে, সনাতন শাস্ত্রে। কি করে আমি আমার গুরুবর্গ, আমার উপরওয়ালা, তাদের কাছে কিভাবে শিষ্টাচার সংরক্ষণ করব? সনাতন শাস্ত্রে সুন্দরভাবে বিবৃত হয়েছে, তা নাহলে আমার কাছে কোনো উত্তর আসবে না। তা ভগবান তো সব কিছু শিখিয়েছেন, নীতি আদর্শ সব কিছু সেই ভগবান থেকেই জেনারেটেড হয়েছে এ জগতে। কাল আমি বলেছি যে শাস্ত্র মানে হলো কি? সংবিধান। ভারতরাষ্ট্রে বাস করি, ভারতীয় সংবিধান মেনে নিতে হচ্ছে আমাকে। কেন? না আইনের সুযোগ সুবিধাগুলো পাবো আমি, সেই জন্য। তা পারমার্থিক সংবিধান হলো শাস্ত্র, স্পিরিচুয়াল কনস্টিটিউশন। আমার আত্মকল্যাণের জন্য ওকে মেনে নিতে হচ্ছে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস তো পরের কথা, আগে আমার অস্তিত্ব। যার ভয়ে ভীত সেই ভগবানের শাসনবাণী, যার পরে কোনো কথা বলা চলবে না। যাকে জানলে সব জানা হয়, যাকে পেলে সব পাওয়া হয়। যস্মিন জ্ঞাতে সর্বমিদং জ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি। সেই তত্ত্ববস্তু হলেন ভগবান, তার কথা অবহেলা করবার সামর্থ্য নাই আমাদের। ব্রহ্মা শিবাদি দেবতা বৃন্দ তারই আজ্ঞা পালন করে চলেছেন। তব ভয়ে বায়ু ভয় চন্দ্র সূর্য সমুদয় শস্য নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাত্পর তব বাস ভকত অন্তরে। সেই ভগবান তিনি কি নিরাকার হবেন? তার কি কোনো আকার থাকবে না? তার কি কোনো আকার নাই? আছে আকার, শাস্ত্র বলছেন। আকার আছে বলেই নিরাকারত্বের ধারণাটা এসেছে। যদি ভগবান আকারবান না হতেন তাহলে নিরাকার বলে কোনো শব্দ থাকতো না। যুক্তি দিয়ে বোঝানো হলো, অস্তি নাস্তি। অস্তি শব্দ হলো মৌলিক শব্দ। আমি যখন অস্বীকার করছি তর্কের খাতিরে তখন বললাম নাস্তি। ঠিক এইভাবে কথাটা এসেছে, পজিটিভ নেগেটিভ দুটোকে যুগপত সাইমালটেনিয়াসলি আমাকে মেনে নিতে হচ্ছে। এই যে আলোটা জ্বলছে, এই যে ফ্যান চলছে, এর মূলে কি আছে? পজিটিভ নেগেটিভ দুই একসঙ্গে মেনে নিতে হয়েছে। আমি যদি পজিটিভকে স্বীকার করি, নেগেটিভকে স্বীকার যদি না করি, আলো জ্বলবে না, ফ্যান চলবে না। আমি যদি নেগেটিভকেই স্বীকার করি, পজিটিভকে যদি স্বীকার না করি, হবে না, এটা পাবো না আমরা, এই আলো পাবো না, হাওয়াও পাবো না। শাস্ত্রে সেই থিওরি ব্যাখ্যা করেছেন। তত্ত্ব দর্শন আলোচনা করবেন, সেই যে চতুশ্লোকী ভাগবতের কথা আমি উল্লেখ করেছি প্রথমে, তারই শেষ শ্লোক আছে, তার ভিতরে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে নারদ ঋষি উপদেশ করছেন, সেই চতুশ্লোকী ভাগবতের শেষ শ্লোক। এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসুনাথমন অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎসৎ সর্বত্র সর্বদা। শোনো শোনো বেদব্যাস, তত্ত্ব দর্শন আলোচনা করতে গেলে পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আলোচনা করতে হবে, অন্যায় ব্যতিরেক দুটো নিয়ে আলোচনা করতে হবে। একটাকে তুমি মানবে আর একটাকে মানবে না তাহলে হবে না, তাহলে তত্ত্ব দর্শন তোমার লাভ হলো না। ভগবানকে যখনই মানছ তখন ভগবানের শক্তিকে ভগবত শক্তিকেও মেনে নাও, ভগবানকে যখনই মানছ তখন ভগবানের আকারকে মেনে নাও, তারপরে তুমি তর্কের খাতিরে অস্বীকার করতে পারো। কিন্তু মেনে নিতে হচ্ছে তো আগে। যদি বলা হয় মাস্টারমশাই বলছেন ছাত্রকে, ওরে টেবিলের পরে অমুক বইখানা দেখছি না, তার মানে টেবিলটাকে মেনে নেওয়া হয়েছে। টেবিলের পরে কোনো একটা বিশেষ বই থাকে, দেখা অভ্যাস আছে, বর্তমানে দেখতে পাচ্ছেন না মাস্টারমশাই, তাই বললেন ওরে অমুক বইখানা টেবিলের পরে দেখছি না। ঠিক ভগবান নাই বললে ওই মানে হয়, ভগবানের অস্তিত্ব স্বীকার করে নিয়ে ভগবানের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে তর্কের খাতিরে। সবকিছু প্রমাণ প্রমাণ হয়ে গেছে, শেষকালে বলে বাট বাই হাইপোথেসিস ইট ইজ নট, ঠিক সেই রকম কথা। ভগবান শত প্রকাশিত বস্তু, ফুল এফালজেন্ট বস্তু, তিনি রয়েছেন। আমি অস্বীকার করলেই, আমি যদি উলুকের মতো পেঁচার মতো যদি আমি দিনের বেলায় যদি অন্ধকার গর্তে বসে থাকি, বৃক্ষ কোটরে বসে থাকি, আর যদি বলি সূর্য নাই সূর্য নাই, তাহলে সূর্য নাই হবেন কি? সূর্যদেব তো উদিত, আমি অস্বীকার করলে কি হবে? তিনি তো স্বতঃপ্রকাশিত বস্তু। তো ভগবানের আকার আছে, ভগবানের রূপ আছে, গুণ আছে, লীলা আছে, সেই কথাই বেদ উপনিষদ ব্যাখ্যা করে বুঝাচ্ছেন। ভগবানের শ্রীচরণ আছে, চোখ কান নাক মুখ হাত পা সব আছে। ঋগ্বেদ আলোচনা করা যাক, তার মধ্যে কি কথা আছে। ঋগ্বেদের ভিতরে যে মন্ত্র রয়েছে, এই মন্ত্র অনেকেরই আপনাদের এখানে মুখস্থ আছে, ওম।